মদনী পোজালোচনা, মদনী পোজালোচনা, মদনী পোজালোচনা, মদনী পোজালোচনা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রাহমাতুল আলামিন, শাফিউল মুজনিমিন, হুজুর তাজদার মদিনা, রাহাতে কলব সিনা। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর কুন নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদে পাক পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনুষ্ঠান মাদানী পর্যালোচনা, সপ্তাহ ঘুরে আরও একবার আমরা আপনাদের প্রিয় অনুষ্ঠান মাদানী পর্যালোচনা নিয়ে উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই মোবারকবাদ। নিশ্চয়ই অবগত রয়েছেন, তারপরও নতুন দর্শকদের জন্য জানিয়ে দিব যে মাদানী পর্যালোচনার মধ্যে আমরা একটি বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি। আজকেরও একটা বিষয় আমরা নিয়েছি, আর বিষয় সম্পর্কে জানবো। আজকের বিষয় হচ্ছে মুহারামের শিক্ষা। এই মুহারাম মাসে আমাদের আদৌ করণীয় কি, এ থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম, সারা বছর আমরা এই শিক্ষা, এই মুহারাম মাস থেকে শিক্ষা নিয়ে আমরা কিভাবে আমাদের নিজের জীবনকে অতিবাহিত করবো, আজকের বিষয় এটাই নিয়েছি, মুহারামের শিক্ষা। এই বিষয়গুলো আমরা তুলে ধরবো মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে। শুরুতেই আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। ভালো কাজে শুরু যদি ভালো নিয়ত না থাকে তাহলে ওই ভালো কাজের সওয়াব পাওয়া যায় না। এর জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে ভালো ভালো কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করা। আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদেরী রাজাবি দামাত বরকাতুল আলিয়া, তিনি একটি কিতাব লিখেছেন, ছোট্ট একটি রিসালা, সওয়াব বৃদ্ধি করার উপায়। এর মধ্যে 72টি কাজের শুরুতে অর্থাৎ কি কি নিয়ত করব এই নিয়তগুলো নির্বিভূত করেছেন। এর মধ্যে মাদানী চ্যানেল দেখারও একটা নিয়ত উনি লিখেছেন, সেটা কি, মাদানী চ্যানেল যখন দেখব, যখন আমাদের টেলিভিশন অন করব বিসমিল্লাহির রহমানির রহিম বলে অন করব, যখন বন্ধ করব তখন বিসমিল্লাহ বলে বন্ধ করব। যদি কেউ নেই রুমের মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় টেলিভিশন চলছে চলছে, তখন আমরা বন্ধ রাখব। এই নিয়তগুলো যদি আমরা করে নিই এবং যখনই আমরা মাদানী চ্যানেল দেখব কমসে কম 1 ঘন্টা 12 মিনিট আমরা মাদানী চ্যানেল দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যেহেতু আজকের আমাদের বিষয় হচ্ছে মুহাররমের শিক্ষা, আর মুহাররম মাসে আপনার 10ই মুহাররমকে আমরা বেশি হাইলাইটস করে থাকি, যেহেতু আশুরা, পবিত্র আশুরা এই দিনই হয়েছিল, আর আশুরার অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। মনোয়ার ভাই, মুহাররমের শিক্ষা, আপনি যদি বিশেষ বিশেষ কিছু দিক শুরুতেই বলে দেন যে আমাদের আজকের কি কি বিষয়গুলো আমরা টাচ দিতে পারি আজকের বিষয় সম্পর্কে।
তো আজকে বিশেষ করে যে কারবালার প্রান্তরে যে ঘটনা ঘটেছিল, 10ই মুহররমের শিক্ষা বলতে শুধুমাত্র কারবালার যে ঘটনা নয়, এর পূর্বে আমরা শুনেছি যে অসংখ্য ঘটনা ঘটেছিল, কিন্তু সেগুলো পরিসমাপ্তি ঘটেছে এক মহান ঘটনার মাধ্যমে, যেটা 10ই মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সেই মর্মান্তিক সেই ঘটনা। তো এর মধ্যে আমরা অনেক ঘটনা আমাদের সামনে পরিলক্ষিত হয় এবং অনেক শিক্ষাও রয়েছে, যার মধ্যে আত্মত্যাগ,
জি,
ইসলামের জন্য নিজের জান মাল সম্পদকে কোরবানি করা, পাশাপাশি যে আল্লাহ তাআলা ব্যতীত অন্যের কাছে নিজেকে আত্মসমর্পণ না করা, সর্বদিক দিয়ে যদি ইসলামী বন্দির কাছে আসি তাহলে যে আমাদের যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুর মধ্যে তার কাফেলার মধ্যে যারা রমণী ছিলেন তারা এত বিপদ এবং মুসিবতের মধ্যে থেকেও তারা পর্দা থেকে একটু সরে দাঁড়াননি, পর্দার যে বিষয়টা সেটাও রেখেছেন, সেটাও আমাদের জন্য উল্লেখযোগ্য শিক্ষণীয় বিষয়। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সর্বক্ষেত্রে একটা বিষয় পরিলক্ষিত হয়েছে, সেটা হলো যে মুসলমানদেরকে সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলতে হবে।
যখন দুইটা জিনিস আপনি ফাইন্ড আউট করলেন, একটা হচ্ছে ত্যাগ, আত্মত্যাগ, পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করা, ওনার হুকুম হাকাম মেনে চলা,
আদর্শ
আদর্শ এর প্রতি আমাদের দিক লক্ষ্য রাখা, দুই জিনিস। রফিক ভাই, আজকের বিষয় যে আমাদের মুহররমের শিক্ষা, কি কি বিষয় নিয়ে আমরা মানে ফাইন্ড আউট করতে পারি, ওদিকে লক্ষ্য রাখতে পারি, সেটা একটু বিশ্লেষণ করেন।
সত্যিকার অর্থে বাপু আজকে যে আলোচ্য বিষয় আপনি রেখেছেন, আমাদের পুরো যে পূর্ণাঙ্গ যে জীবন বিধান, আমরা যদি কারবালায় যে নির্মম ঘটনা ঘটে গেছে আশুরার দিন, অর্থাৎ দশই মুহররমুল হারামে, এই দিনটি অর্থাৎ বিশেষ করে এই কারবালার প্রান্তরকে ঘিরে আমরা যদি একটু লক্ষ্য করি, এখান থেকে অনেক কিছু আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে, অনেকগুলো। তার মধ্যে একটি বিষয় তো হচ্ছে যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক কঠিন মুহূর্তে, মানে যখন তাকে শহীদ করা হবে,
জি,
ঠিক সেই মুহূর্তের প্রাক্কালে তিনি বললেন সিমারকে যে আমাকে দু রাকাত নামাজ পড়তে আগে দাও।
আচ্ছা,
অর্থাৎ এই যে নামাজ পড়ার যে শিক্ষাটা, যতই মুসিবত আসুক, যত বড়ই বিপদ আসুক না কেন, নামাজ থেকে আমরা যেন বিচ্যুত না হই। কিন্তু আজকে আমাদের সমাজে, আমাদের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে আমরা একটু বিচলিত হলে, একটু টেনশন হলেই নামাজ ছেড়ে দিই, একটু ব্যস্ততার মাঝে নামাজ ছেড়ে দিই, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার স্মরণ থেকে আমরা মানে দূরে চলে যাই, ইবাদত বন্দেগী থেকে দূরে চলে যাই। নামাজকে পরিহার করা কোনো অবস্থাতেই যাবে না, এটা কারবালার একটা অন্যতম শিক্ষা।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর আপনি একটা পয়েন্ট নিয়েছেন, আলোচনা আসবেন ইনশাআল্লাহ। রেজল বাহির কাছে যাব, যে আজকের যে বিষয় রয়েছে আমাদের মুহররমের শিক্ষা, কোন বিষয়টার দিকে আপনি ইঙ্গিত দিবেন? আগে ভাগে যদি আমরা একটু প্রস্তুতি নেই, দর্শকরাও খুব মানে আমাদের অনুষ্ঠানকে কিভাবে আমরা সাজিয়েছি সেটাও মানে বুঝতে পারবে।
আসলে যদি আমরা কারবালা বলেন এবং মুহররমুল হারাম মাস বলেন, ত্যাগের কথা মুনোয়ার ভাই বললেন, আমি বলবো ত্যাগের সাথে সাথে আমাদের সবর, ধৈর্য,
জি,
ধৈর্যের শিক্ষা মূলত এই মুহররমুল হারাম এর পুরো মাস জুড়ে রয়েছে। কেননা যেভাবে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরিবার সহ ধৈর্যের শিক্ষায় উপনীত হয়েছিলেন এবং ধৈর্যের শিক্ষায় ওনারা উত্তীর্ণ হয়েছিলেন, যুগে যুগে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তার প্রিয় বান্দাদেরকেও এইভাবে পরীক্ষা করেছেন আর ধৈর্য তারা ধারণ করেছেন এবং ওই পরীক্ষার মধ্যে তারা উত্তীর্ণ হয়েছেন। তো আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন এক, এবং ওই পরীক্ষায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তো এই দুইটা বিষয়ই কারবালা এবং পুরো মুহররমুল হারামকে ঘিরে রেখেছে, পরীক্ষা এবং ধৈর্য। যখনই পরীক্ষা আসে তখনই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে।
জি মাশাআল্লাহ। যে আজকের যে বিষয়গুলো আমরা পেয়েছি মুবাল্লিগি দাওয়াত ইসলামী থেকে, আত্মত্যাগ, আদর্শ, নামাজ, ধৈর্য, এবং আরেকটা বিষয় আমরা সাথে করে নেই, পর্দা। তো ইনশাআল্লাহ তাআলা এই বিষয়গুলো সম্পর্কে আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা কিছু না কিছু মাদানী ফুল আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ তাআলা। আসুন, আমরা শুরুতেই মনোয়ার ভাই থেকে গিয়েছিলাম, মনোয়ার ভাইয়ের কাছেই যাব। আত্মত্যাগ সম্পর্কে কি বলতে চাচ্ছেন আপনি, মুহররমের শিক্ষা, আত্মত্যাগ?
আত্মত্যাগের মধ্যে যে পরীক্ষা হয়, এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়া অনেকটাই সহজ নয়।
জি,
আমরা আত্মত্যাগের মধ্যে এবং পাশাপাশি যে আমাদের ধৈর্যের যে পরীক্ষা, এই দুটোর মধ্যে যদি আমরা সাফল্য অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে বেশ কিছু শিক্ষণীয় ঘটনা যেগুলি যুগে যুগে ঘটে গিয়েছে, সেগুলো আমাদের স্মরণ রাখতে হবে।
আচ্ছা,
আর এই পরীক্ষার মধ্যে কামিয়াবি অর্জন করার জন্য যে বিষয়টি প্রাধান্য দিতে হবে সেটা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। যে প্রকৃতপক্ষে আমার সামনে যে ঘটনা ঘটে আমার সামনে যেই বিষয়টা আসে তো সেটার মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি কি রয়েছে এবং এই এই যে আমার সামনে যে বিষয়টা আসলো সেটার মধ্যে আমি কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি সেই বিষয়টার দিকে যদি নজর রাখি তাহলে আমাদের আত্মত্যাগের মহান সাফল্য সেখানে ঘটানো সম্ভব হবে, পাশাপাশি ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব হবে। যেমন কোনো কাজে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে, আমরা যদি পূর্বে ইতিহাসে দেখি যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে একটি সন্তান দান করলেন, তো দান করার পর আল্লাহ তাআলা আবার তাকে কি করলেন, পরীক্ষা করলেন কিভাবে তার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য। তো যখনই এইভাবে ঘটনা ঘটলো তখন ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহ তাআলার ডাকে কি করলেন, লাব্বাইক বললেন। তো এই যে দেখা যায় যে একই দিকে তার বৃদ্ধ বয়স, বৃদ্ধ বয়সে একটা সন্তান, আর এই সন্তানটা কতটুকু গুরুত্বপূর্ণ তার কাছে, কিন্তু সে সকল কিছু একদিকে, মায়ের মমতা সবকিছু একদিকে, কিন্তু পাশাপাশি সে চিন্তা করলেন যে এর মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি কিসের মধ্যে রয়েছে। তো দেখলেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টি এটার মধ্যে রয়েছে যে আল্লাহ তাআলা আমার এই সন্তানের কোরবানি চাচ্ছেন, এবং এটাই একটা পরীক্ষা, এর মধ্যে আত্মত্যাগের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। তো তিনি কি করলেন, তো একদিকে শয়তানের ধোকা, পাশাপাশি সন্তানের মায়া সবকিছু ত্যাগ করে সে কি করলেন, সে পরীক্ষার মধ্যে আলহামদুলিল্লাহ কামিয়াব হয়ে গেলেন। হাজরত রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার যে ঘটনা ঘটেছিল ইসমাইল আলাইহিস সালাম যখন শৈশবে ছিলেন, তো তাকে যখন মরুভূমিতে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছিলেন, তখন হাজরত রাদিয়াল্লাহু তাআলা আনহা বারে বারে জিজ্ঞাসা করলেন যে আপনি আমাদেরকে ফেলে চলে যাচ্ছেন, তো কোথায় যাচ্ছেন, আমরা কি করব কিছু বলে যান। তো ইব্রাহিম আলাইহিসসালাম চলে যাচ্ছিল, পরিশেষে একটি কথা বলল, আপনি যে যাচ্ছেন এর মধ্যে কি আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে কিনা, বা আপনি কি আল্লাহ তাআলার নির্দেশে যাচ্ছেন কিনা। তখন ইব্রাহিম আলাইহিসসালাম তাকে জানালো যে আমি আল্লাহ তাআলার নির্দেশে যাচ্ছি। তখন তারা কি করলো, খুশি মনে সেটাকে গ্রহণ করলো যে আমরা আল্লাহর উপরে নির্ভর করলাম আর আল্লাহর সন্তুষ্টির উপরে আমাদের সকল কিছু করবেন। তখন কি করলো ঘটনা আমরা দেখলাম যে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে অনেক কষ্ট হলো, অনেক ঘটনা, ইসমাইল আলাইহিস সালাম এর কদমের আঘাতে আল্লাহ তাআলা কি করলেন যে কিয়ামত পর্যন্ত এমন এক নিয়ামত দান করলেন যে নিয়ামত সবাই কদর করে যাবে, এবং এই নিয়ামত কি, জমজম শরীরে পানি। তো তার বাহ্যিক ভাবে দেখা গেল যে এই যে ঘটনাগুলি ঘটে এর মধ্যে দেখা যায় যে অনেক মুসিবতের পাহাড়, বিপদের পাহাড় রয়েছে, কিন্তু এগুলোর অন্তরালে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে সেটাকে, সেটার দিকে আমাদের নজর রাখতে হবে।
জি,
তো এটাই বলবো যে আসলে যে বিষয়গুলি আমাদের ঘটে এর মধ্যে সব সময় কিভাবে আত্মত্যাগের বহিঃপ্রকাশ ঘটানো যায় এবং ধৈর্য ধরা যায়, এবং এই শিক্ষাগুলি থেকে নিজের জীবনকে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান করা যায় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে।
আসলে আত্মত্যাগ এমন একটা বিষয়, মানুষের সকল সময় মানে জীবনের চলতি পথে প্রত্যেকটি বিষয়ে যদি লক্ষ্য রাখা যায় তাহলে আত্মত্যাগই আত্মত্যাগ করা উচিত, কিন্তু আমাদের সমাজ থেকে আত্মত্যাগ নামক যে ব্যাপারটা একেবারে উঠে গেছে মনে হচ্ছে। বিশেষ করে ঘরের মধ্যে যে আমরা দেখি যে ত্যাগ স্বীকার করা মা বাবার মধ্যে, মা বাবা তো ত্যাগ স্বীকার করে করেই সন্তানকে বড় করেছে, কিন্তু সন্তান সে মা বাবার জন্য ত্যাগ স্বীকার করছে কিনা সেটা দেখার বিষয়, স্বামী স্ত্রীর মধ্যে ত্যাগ স্বীকার হচ্ছে কিনা, ভাই বোনের মধ্যে ত্যাগ স্বীকার হচ্ছে কিনা, পাড়া প্রতিবেশীর ত্যাগ স্বীকার হচ্ছে কিনা, এই জিনিসগুলো কিন্তু লক্ষণীয়। বিশেষ করে যদি আমরা লক্ষ্য রাখি ঘরটাই আমরা নিয়ে নেই, যে একজন মা বাবা তাদের তিনজন চারজন পাঁচজন ছয়জন সন্তান কিন্তু থেকে থাকে, তো এই সন্তানদেরকে কত বড় ত্যাগ স্বীকার করে তারা লালন পালন ভরণ পোষণ দিয়ে বড় করলো, তাকে লেখাপড়া করালো, এস্টাবলিশ করালো, সকল কিছু কিন্তু করালো মা বাবা, কিন্তু পক্ষান্তরেই দেখা যায় যে এই চার পাঁচজন সন্তান সবাই এস্টাবলিশড, কেউ সরকারি চাকরিজীবী, কেউ ভালো টাকা ইনকাম করে, কেউ এমন পজিশনে রয়েছে যে আট দশজন সে যদি কর্মচারীও রাখে তাও কম হবে, মানে তার এতটুকু অ্যাবিলিটি তাদের মধ্যে আছে। দর্শকদের আমি দৃষ্টিগোচর করতে যাচ্ছি, কর্ণগোচর করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে পাঁচ ছজন সন্তান, এই পাঁচ ছজন সন্তান
তাদের কাছে মা বাবা বোঝা হয়ে দাঁড়িয়ে যায়, মা বাবাকে ভরণ পোষণ দেওয়ার মতো তাদের মধ্যে ক্যাপাসিটি থাকে না। আমরা বিভিন্ন সময় পত্রিকাতেও দেখি এবং বিভিন্ন সংবাদ আমাদের কাছে চলে আসে, সেটা হচ্ছে যে মা অসহায়ত্ব বরণ করে দিন কাটাচ্ছে, কেউ বৃদ্ধাশ্রমে রয়েছে, বাবা সে এখন ওল্ড হাউসে রয়েছে, ইচ্ছা করে চলে গিয়েছে, সে মনে করছে যে আমার প্রয়োজনীয়তা এখন হয়তো ঘরের মধ্যে নেই। এই যে একটা মানে ব্যাপার আমাদের সমাজে হয়ে দাঁড়িয়েছে, যেগুলো থেকে উত্তরণ আমাদের খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, আমাদের ওঠা উচিত। এবং এই আত্মত্যাগ যে ব্যাপারটা, যে ঘরের মধ্যে বৃদ্ধ যদি কেউ থাকে তাহলে তার মধ্য থেকে যে কষ্ট প্রকাশ পায়, অর্থাৎ বৃদ্ধরা বলা হয় বৃদ্ধরা ছোট মানুষের মতো, তো তাদের কাছ থেকে যে বিষয়গুলো প্রকাশ পায়, হয়তো যারা ঘরের মধ্যে থাকে তাদের মানে এগুলো হয় না, সহ্য হয় না। এই সহ্য করে আত্মত্যাগটা যদি আমরা করি তাহলে কিন্তু ঘরের মধ্যে ভালো একটা পরিবেশ হয়ে যায়। তেমনই ভাবে অনেক সময় দেখা যায় ভাই বোনের মধ্যে আত্মত্যাগ নেই, কাউ কাউকে ছাড় দিয়ে কথা বলে না, পাড়া প্রতিবেশীর মধ্যে আত্মত্যাগ নেই, কেউ আপনার এক বিঘা জায়গার বেশি নিয়েছে অথবা কম নিয়েছে অথবা একটা গাছ লাগিয়ে ফেলেছে, তো তাদের সাথে ঝগড়া বিবাদ লেগে যায়, তাদের সাথে ই হয়ে যায়। একটা আত্মত্যাগমূলক যে আমি কি করব, দুনিয়াতে আজ আছি কাল নেই, আজকের যদি ইন্তেকাল হয়ে যায় কালকে দুই দিন হয়ে যাবে, কিন্তু তারপরেও আমি কাউকে ছাড় দিতে রাজি না, কাউকে আমি মানে ছাড়ব না। আচ্ছা, আপনি যখন ঢাকা থেকে কোথাও যাবেন, এখন আমাদের লোকাল বাসগুলো যে রয়েছে দাঁড়িয়ে আছে, আমি খুব সুস্থ সবল আমি বসে আছি, বৃদ্ধ বাবা দিয়ে এসেছে, আমার মধ্যে কোনো আত্মত্যাগ বলতেই নেই যে আমি নিজের ত্যাগ নিজের মানে অন্যের জন্য স্বার্থটা জনাঞ্জলি দিব, তাকে বসিয়ে দেই, কোনো মহিলা সে উঠছে তাকেও বসতে দেওয়া হয় না, সেও দাঁড়িয়ে যাচ্ছে অথচ বসে মানে নওজোয়ানের মতো একদম মানে বসে আছে। তো এই যে জিনিসগুলো আমাদের মাঝ থেকে হচ্ছে,
একজন মা তার এই যে চারটা পাঁচটা সন্তানকে সে ছোটবেলা থেকে কত কষ্ট লালন পালন করে, এখন এই সন্তানে যখন বড় হয় তারা প্রত্যেকে প্রত্যেকের ফ্যামিলি নিয়ে থাকে, একজন মা এই পাঁচজন সন্তানের কাছে বোঝা হয়ে দাঁড়ায়, এবং একজন সন্তান তার মাকে এককভাবে যে মা থাকলে আমি আল্লাহ তাআলার রহমত পাবো, বরকত পাবো, আমি আমার মাকে খাওয়াবো, আমি আমার মাকে ভরণ পোষণের সমস্ত ব্যবস্থা করব, এমন নয়। এমনও ঘটনা দেখা গেছে যে সমাজের মধ্যে যে যেটা আমার বাস্তব দেখা যে মা বৃদ্ধ প্রত্যেকে ধনী, এই প্রত্যেকে কি করে মাকে একবেলা খানা খাওয়ায়, যে আজকে বড় ছেলের ঘরে কালকে মেজ ছেলের ঘরে, অথচ এদের মধ্যে একজনও সেই আদর্শে আদর্শবান হতে পারলো না যে আমার মা বাবা হলো এরে আমার জান্নাত এরে আমার জন্য জাহান্নাম, আমি যা খাই আমার মা বাবাকে আমি তাই খাওয়াবো, মা বাবা দ্বারে দ্বারে ঘুরবে না। এবং এক বলেছে এভাবে যেটা বাস্তব, বলে যে চোখে অশ্রু সজল চোখে যে বলল বাবা অনেক সময় বৃষ্টি বাদল হয়, যে দেখা গেল একবেলা বড় ছেলের ঘরে পরে বেলা যাওয়ার সময় প্রচুর বৃষ্টি, তো সে যেতে পারতেছে না, তো এই যে বাড়ির দূরত্ব রয়েছে, তো এখন এই অবস্থার মধ্যে দাঁড়া দাঁড়িয়ে ঘুরবো এটা আমার ভাল লাগে না। তো এই যে মারে একটা অসহায়তার অবস্থা, যে পাঁচজনের কাছে সে বোঝা হয়ে গেল, তো এই বিষয়টা খুব লক্ষণীয়।
আমি একটু এই মনোহর ভাইয়ের সাথে একটু সংযোজন ঘটাবো।
জি জি অবশ্যই।
সেটা হচ্ছে যে আত্মত্যাগের যে বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করছি, আত্মত্যাগ বলতে মূলত কি বোঝায়,
আচ্ছা
এটার যে সিগনিফিকেন্স রয়েছে, যে তাৎপর্যটা রয়েছে, এটা আগে আমাদেরকে রিয়েলাইজ করতে হবে, অনুধাবন করতে হবে
অবশ্যই,
যে এর বেনিফিট কি, এর ফজিলত কি রয়েছে। একটা হচ্ছে পরিবার থেকে বাইরে, আপনি যেটা বললেন যে বাসে লঞ্চে ঘাটে যেখানেই হোক রাস্তাঘাটে যখন একজন মানুষ আরেকজন মানুষের মানে সেবা করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলে, নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অন্যের উপকার করে, যেটাকে আমরা পরোপকারী বলি, এটাও কিন্তু ত্যাগের একটা নামান্তর, এটাও এক ধরনের ত্যাগ, তাই না? তো এই ত্যাগের ফজিলতটা আগে আমাদেরকে জানতে হবে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে মা বাবার কথা, মা বাবার কথা চলে এসছে এখানে, তো মা বাবার গুরুত্ব কি, ইসলাম কি বলে মা বাবার ব্যাপারে, তো এই জিনিসগুলো মা বাবাকে চাই সন্তানের কাছে, সে মা বাবার গুরুত্বটা আগে সন্তানের কাছে তুলে ধরায়।
বলা হয়েছে যে আপনার একসাথে খানা খেলে নিজের প্রয়োজনীয় জিনিসটা অপরকে দিয়ে দেয়া, সুবহানাল্লাহ,
এই আত্মত্যাগ করা, অর্থাৎ এক টুকরো গোশত রয়েছে আমার প্লেটের মধ্যে, আমার এটা খুব পছন্দ হচ্ছে, পছন্দ হচ্ছে, এখন আমি এই পছন্দটা মানে ই করে আমি না খেয়ে আমি অপর ভাইকে দিয়ে দিলাম, এরকম করা, এটা কত বড় সওয়াবের কথা, আল্লাহু আকবার কবীরা। এর জন্য আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখা উচিত। দ্বিতীয় একটি জিনিস আমাদেরকে রফিক ভাই নিয়ে এসেছিলেন নামাজ সম্পর্কে, না মহরমের একটা বড় শিক্ষা কিন্তু নামাজ।
জি জি,
তো এই নামাজের ব্যাপার যদি আমরা একটু লক্ষ্য রাখি, যে আমাদের আজকের অধিকাংশ মসজিদ সমূহ যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে আপনার মসজিদ তো পরিপূর্ণ হচ্ছেই না, মসজিদ পাকা রয়েছে, মুসল্লি কাঁচা রয়েছে, একটা কথা হয়েছে না।
ইসলামের মধ্যে যে পাঁচটি স্তম্ভ রয়েছে তার মধ্যে নামাজ একটি, কলেমা নামাজ, রোজা, হজ, যাকাত,
জি,
এর মধ্যে নামাজ একটি। তো নামাজ এমন একটি বিষয় যে পৃথিবীতে যে যাই কিছু পেয়েছে এই নামাজের মাধ্যমে পেয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য অর্জন এই নামাজের মাধ্যমে, এবং এই নামাজের মাধ্যমেই মানুষ গুনাহ থেকে বিরত থাকার একটা মন মানসিকতা তৈরি হয়। অর্থাৎ নামাজ মানুষকে গুনাহ থেকে নিষেধ করে, বিরত থাকতে নিষেধ করে, নামাজ মানে খারাপ কাজগুলো, অশ্লীল কাজগুলো করা থেকে বিরত থাকতে নিষেধ করে নামাজ। তো নামাজের, নামাজও আমরা একদিকে দেখা যাচ্ছে যখন পড়ছি, অনেক সময় নামাজ পড়েও আমরা দেখা যাচ্ছে গীবত করছি, চুগলখুরি করছি, অর্থাৎ গুনাহের মধ্যে। তো নামাজ পড়ার পাশাপাশি গুনার যে একটা টেন্ডেন্সি রয়েছে, অ্যাটিটিউড রয়েছে, এটা যদি সমান্তরালভাবে চলতে থাকে, তখন কিন্তু নামাজের যে প্রকৃত স্বাদ রয়েছে এটা কিন্তু নামাজি কখনোই আস্বাদন করতে পারবে না, কখনোই না। অর্থাৎ তাকে গুনাহ পরিহার করতে হবে, গুনাহ পরিহার করে আল্লাহ তাবারক ওয়া তাআলার খুশনুদি অর্থাৎ তার সন্তুষ্টি অর্জনের জন্য, তার কুরবিয়াত অর্থাৎ নৈকট্য লাভের জন্য নামাজের মাধ্যমে, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ, নামাজের মাধ্যমেই আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়, নামাজের মাধ্যমেই সবকিছু কামিয়াবি অর্জন হয়। তো সেই নামাজ থেকে আজকে আমরা দূরে, অথচ সেই কারবালার ঘটনা আমরা ভুলে গেছি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে ওই মর্মান্তিক সময়, যখন মানুষ, মানুষের প্রাণ যখন মানে ওষ্ঠগত হয়ে যায়, মানে দুরু দুরু অবস্থা, যখন একটা শ্বাসরুদ্ধকর অবস্থা, যে আমি কিছুক্ষণ, কোন একটা মানুষ যখন জানতে পারে বা বুঝতে পারে তার মৃত্যু অবধারিত, কোরবান যান তার উপরে, যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এমন একটা কঠিন মুহূর্তেও আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সিজদা করতে তিনি ভুলেননি।
হাদিসে বাগের মধ্যে আসছে, মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বালের মধ্যে আসছে, যে সাইয়েদুনা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে ওই ব্যক্তি, নিকৃষ্ট চোর হচ্ছে ওই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের চোরকে, বললেন ওই ব্যক্তি যে নামাজে রুকু সেজদা পরিপূর্ণভাবে আদায় করে না। এখন আমাদের মধ্যে দেখা যাবে মসজিদে তো আমরা চলে আসছি, কিন্তু কোথায় রুকু, কোথায় সেজদা, কোনো মতে নামাজ মানে হাজির দেওয়ার মতো আসছি, একটু ই করে দিলাম টিকচিহ্ন দিয়ে,
জি
জলদি জলদি বের হয়ে গেলাম, যাতে করে মানুষকে বলতে পারি আমি আসলে নামাজ পড়ে আসছি, মাগরিব পড়ে আসছি, ঈশা পড়ে আসছি, বাস হয়ে গেল। অথবা একটা মানে ঘর খালি ঘর পূরণের মতো এরকম হয়ে যাচ্ছে আমাদের অবস্থা, আজকে নামাজের অবস্থা যে বাস ই হয়ে যাচ্ছে। আমাদের নামাজ যখন আমরা আদায় করবো খুশু এবং খুশু বিনয়ের সাথে, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ আমাদেরকে আদায় করতে বলেছেন সেভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে।
বিষয়টাকে আমরা হালকাভাবে নিয়ে নিই। আজকে দেখুন, দুনিয়াতে যদি একটা জ্বলন্ত সিগারেটের আগুন পায়ের তলায় পড়ে যায়, নগ্ন পায়ে যখন আমরা হেঁটে যাই, তো একটা জ্বলন্ত সিগারেটের আগুন যখন আমাদের মানে জ্বলন্ত সিগারেট যখন পায়ের নিচে পড়ে যায়, আমরা আঁতকে উঠি, লাফিয়ে উঠি। তো দুনিয়াবি আগুন যখন আমরা সহ্য করতে পারছি না, তো জাহান্নামের আগুন, যে আগুনটাকে আমরা অবলীলায় এখানে ইয়ে মনে করছি, মানে একটা খেলতামাশা, কবরের আজাব, জাহান্নামের আজাব, এটাকে কোনো মানে পরোয়াই করছি না। আজকে যদি পরোয়াই করতাম তাহলে তো আমরা নামাজ পরিহার করতে পারতাম না।
জি,
তাই না?
জি, খুব সুন্দর বলেছেন। আমরা আরো আরো শ্রবণ করবেন সে নামাজ সম্পর্কে। কল চালিয়ে দিন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ আরমান, আমার বাড়ি চট্টগ্রামে, আমি একজন মাদ্রাসার ছাত্র। তো মুহররম থেকে শিক্ষা নিয়ে আমি আমার ছাত্র জীবন কিভাবে পরিচালনা করতে পারি আমাকে একটু বলে দিন।
সুন্দর কথা বলেছেন আরমান ভাই, যে একজন ছাত্র কিভাবে সে মহরম থেকে শিক্ষা গ্রহণ করতে পারে,
ছাত্র জীবনে তার কি করণীয়,
ছাত্র জীবনে কিভাবে করণীয় রয়েছে আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। ছাত্র জীবনে আমাদের কি করণীয় রয়েছে, মনোয়ারের কাছে যাব, ছাত্র জীবনে আমাদের কি করণীয়, এরপরে আমাদের মহদী সাহেবের কাছে আসবেন ইনশাআল্লাহ।
খুবই সুন্দর প্রশ্ন এবং ব্যাপক এটার আলোচনা। বাস্তবিক পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে রাখা উচিত ছাত্র জীবনে। সেটা কিভাবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সমস্ত জগতের যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির জন্য তিনি শিক্ষক হিসেবে দুনিয়াতে তার শিম নিয়ে এসেছেন।
জি,
তো যেহেতু তিনি শিক্ষক হিসেবে তার শিম নিয়ে এসেছেন, তার মধ্যে তার জীবনের মধ্যে সমস্ত আদর্শ আমাদের রয়েছে। তো সেই আদর্শ যে রয়েছে তার মধ্যে ছাত্রদের জন্য অনেক আদর্শ রয়েছে। ছাত্রদের মধ্যে দেখা যায় যখন ছাত্র বড় হতে শুরু করে তখন তার অনেক শিক্ষকের অনুসরণ করতে হয়, তার জীবনে অনেক শিক্ষা অর্জন করতে হয়, পাশাপাশি সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে হয়। তো আমাদের উচিত, ছাত্র যারা রয়েছে ছাত্রদের এটা উচিত করণীয়, যে প্রতিটা কাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শকে ফলো করা। অনেক শিক্ষক রয়েছে, সকল শিক্ষক দ্বারাই লাভবান হওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা আদর্শ ফলো করার ক্ষেত্রে যদি কোনো শিক্ষক হোক, সমাজ হোক, পরিবার প্রতিবেশী যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সেটাকে আমাদেরকে বর্জন করতে হবে, কিন্তু নবীর আদর্শটাকে বাস্তবায়ন করতে হবে। একটা ছোট্ট উদাহরণ, যেমন আমরা প্রায় এটা শুনে থাকি যে, এটা আমরা জানি যে প্রত্যেক বিবেকবান এবং বালিক ছাত্র জন্য, স্টুডেন্টের জন্য রোজা রাখা ফরজ, এটা সবার জন্য, সকল মুসলমানের জন্য। তা আমরা প্রায় দেখি যে পরীক্ষার পূর্বে যদি রমজান মাস পরীক্ষার পূর্বে হয়, তাহলে শিক্ষক মহল থেকে বা অভিভাবক থেকে একটা আওয়াজ আসে যে বাবা তোমার রোজা রাখার প্রয়োজন নেই, তুমি কি করো, তোমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, পরীক্ষার রেজাল্ট খারাপ হবে, অতএব তুমি রোজা রেখো না। আচ্ছা, তো এটা বলে, এখন যখন এই যে কথাটা বললো, এখন ছাত্র কি করে সেখানে ওই যে মা বাবার একটা সম্মান এবং শিক্ষকের সম্মান সেদিকে খেয়াল করে সেটা করে কি, যে শিক্ষক বলেছে অতএব এর মধ্যে কল্যাণ রয়েছে, পিতামাতা বলেছে এর মধ্যে কল্যাণ রয়েছে, কিন্তু শিক্ষক এর আদর্শ সেটা হতে হবে নবীর আদর্শ, পিতামাতার আদর্শ সেটা হতে হবে নবীর আদর্শ। তাকে দেখতে হবে এই যে আমি যে আদেশ পেলাম, আমি একটা নির্দেশ পেলাম, এটার মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্ট রয়েছে কিনা। কেন, যখন সে দেখবে যে আল্লাহ তাআলা সন্তুষ্টি আছে কি না, আর সেটা বিবেচনার মানদণ্ড কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, যে রমজানে রোজা রাখা ফরজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রমজান রোজা রাখার পদ্ধতি বলে দিয়েছেন, এবং কোন ব্যক্তি রমজানে রোজাকে ত্যাগ করতে পারবে সেটার বিধানও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো একটা মানুষ যখন সুস্থ সবল থাকে, সে দুনিয়াবি পরীক্ষার জন্য রমজানের রোজা ফরজ রোজা ত্যাগ করা তার শরীয়তে অনুমতি নেই। তো একদিকে আল্লাহ রাসূলের নাফরমানি, অপর দিকে ওদিকে রেজাল্ট খারাপ হওয়ার বাহানা এদিকে। তো এখন দেখতে হবে যে আমার আদর্শ মূলত কি। তো ছাত্রদের এরকম অনেক বিষয় পরে পরিলক্ষিত হয়।
মুনার ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সমস্ত মাখলুকাতের মুআল্লিম, সেই হিসাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুআল্লিম ছিলেন, শিক্ষক ছিলেন। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীদের আমন্ত্রণে কুফাতে রওনা হলেন, ওই সময় নানা জানের রোজায়াত হারে,
কিন্তু এখানে আরেকটা জিনিস, প্রিয় শহর ছিল কিন্তু,
জি,
মদিনা
মুনাওয়ারা, রোজায়াত হারে গিয়ে যখন বিদায় নিলেন, বিদায় নেওয়ার পর ওই রাত্রেই নানা জানকে উনি স্বপ্নে দেখতে পেলেন, আর স্বপ্নে নানা জান কি শিক্ষা দিলেন, শিক্ষা দিলেন হে হুসাইন তুমি ধৈর্য ধারণ করি,
সবর,
সবরের শিক্ষা দিলেন, ধৈর্যের শিক্ষা দিলেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াও করলেন, যে কিছুটা সারাংশ হচ্ছে যে হে আল্লাহ আলে হুসাইনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান কর। হ্যাঁ, তো এই এই যে
কেমন ধৈর্য ধরলেন,
ধৈর্য, এখন যেহেতু প্রশ্ন করেছেন ছাত্র ভাই, তো ছাত্র ভাইও প্রত্যেকটা বিষয়ের উপর ধৈর্য ধারণ করতে হবে।
সবরের ব্যাপারে যেহেতু চলেই আসছে রফিক ভাই, যেহেতু আমাদের সমাজের মধ্যে ধৈর্য জিনিসটা কিন্তু একেবারে হারিয়ে গেছে মনে হচ্ছে, যেন আপনি যদি একটু ফাইন্ড আউট করেন এই ব্যাপারটা নিয়ে,
বিশেষ করে ইসলামী বন্ধের মাঝে।
আচ্ছা,
অনেক সময় দেখা যায় যে এর ব্যতয় ঘটে। কোন প্রিয়জন যদি মারা যায় তখন
ধৈর্য হারা হওয়া,
অর্থাৎ এতটাই এক্সাইটেড হয়ে যায়, এতটাই ইমোশনাল হয়ে যায় যে তার কণ্ঠস্বর পরপুরুষ শুনে বেপর্দা হয়ে যাওয়া, চিৎকার করতে থাকা, আর্তনাদ করতে থাকা, হায় হুতাশ করতে থাকা, বুক চাপড়াতে থাকা। তো কারবালার শিক্ষা থেকে আমরা কি পাই? যখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে অবস্থান নিলেন, অবস্থান নেয়ার পর তার গোত্রের
তার যে তাবু
ছিল, তার সঙ্গে যারা সঙ্গী ছিলেন সবাইকে একত্রিত করলেন এবং বুঝিয়ে বললেন যে আমার মুসিবতের সময়, এই আমাদের এই মুসিবতের সময়, আমার বিচ্ছেদের পর আমি যখন মারা যাব তোমরা ধৈর্য ধারণ করো। বিশেষ করে মহিলাদের উদ্দেশ্যে তিনি বললেন, কেউ নিজের মুখের মধ্যে আঘাত করবে না, চুল ছিঁড়বে না, কাপড়ের মধ্যে কোনো কাপড়ের ক্ষতি করবে না, বিনষ্ট করবে না কাপড়, আর্তনাদ করবে না। এবং জায়নাব রাদিয়াল্লাহ তাআলা আনহাকে বললেন যে আমার বোন, তুমি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহ তাআলা আনহার তুমি তনয়া, তুমি কন্যা, তুমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমার নানা জানের বিচ্ছেদের সময় যেমন তুমি ধৈর্য ধারণ করেছিলে, আমার বিচ্ছেদের পরেও তুমি অনুরূপ ধৈর্য ধারণ করবে।
বিশেষ করে আপনি যে পয়েন্টটা ধরেছেন, আর বিশেষ করে আরেকটা জিনিস যদি আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে ঘরের মধ্যে কিছু একটা হয়ে গেলে অধৈর্য হয়ে যাওয়া। আপনি ঘরের মধ্যে গেলেন, কোনো কিছু শর্ট হয়ে গেল, লবণ আপনি আজকে আনতে পারেননি, চিনি আনার জন্য বলা হয়েছে আনতে পারেননি, আচ্ছা ছেলে সন্তান স্কুলে পড়ছে, হয়তো আজকের আপনি স্যালারি পাওয়ার কথা ছিল স্যালারি পাননি, তো আপনি তাদেরকে যে পড়ার খরচটা দিতে পারেননি, এই যে ইসলামী বন্ধুর মধ্যে অধৈর্য শুরু হয়ে যায়, বকাঝকা শুরু হয়ে যায়, স্বামীর প্রতি অবহেলা শুরু হয়ে যায়,
পান থেকে চুন খসলে মানে
একেবারে ই হয়ে যায়, এই জিনিসগুলো কিন্তু আমাদের সমাজে বেশি হচ্ছে,
এটা অধৈর্যেরই একটা পরিচয়।
এরপরে আপনার ছেলে সন্তানের মধ্যে, পিতা পুত্রের মধ্যে, মা সন্তানের মধ্যে যে অধৈর্যের একটা ব্যাপার স্যাপার চলে আসে, কিছু বলে দিলে এর উপরে মানে সহ্য হচ্ছে না, এটা কেন বললো, এটা কেন হলো, এটা আমাকে এত বড় কথা বলতে পারলো, কেন বলতে পারলো, মানে এই যে একটা
টেন্ডেন্সি
হয়ে যায় আমাদের মধ্যে।
আসলে আল্লাহ তাআলা কিন্তু সূরা বাকার আর 155 আয়াতের মধ্যে ইরশাদ করে, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইয়্যিম মিনাল খাউফ ভয় দিয়ে, ওয়াল জয় খুদা দিয়ে, নাকসিম মিনাল আমওয়াল সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে, ওয়াল আনফুসি জানের ক্ষয়ক্ষতি দিয়ে, ওয়াত্তামারান এবং সম্পদের ফলের ক্ষয়ক্ষতি দিয়ে, ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে, অবাশ্বিরিস সাবিরিন, এগুলো বলার পর আল্লাহ তাআলা বলছেন অবাশ্বিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ।
সুবহানাল্লাহ।
এখানে আমাদেরকে একটা বিষয় লক্ষ্য করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের জান মাল এবং সম্পদ এই সব কিছুর পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করবেন, এটা আমাদেরকে পূর্বে থেকেই বলে দিয়েছেন। কিন্তু আমাদের ইসলামী শিক্ষা না থাকার কারণে সামান্যতম যদি আমরা মানে বিপদের মধ্যে পড়ে যাই, আমরা আমাদের মনে করেন খাবারের কোনো ঘাটতি হয়, অথবা বাজারের আপনি যে কথাগুলো বললেন এগুলোতে সমস্যা হয়, তখন আমরা কি অধৈর্য হয়ে যাই। এবং বিশেষ করে আমাদের সমাজের মধ্যে এই বিষয়টা আপনি লক্ষ্য করবেন, যখন কোনো সন্তান মারা যায় তখন পিতা মাতার মধ্যে যে একটা অধৈর্য ভাব আসে, এবং আর এই অধৈর্যটা আল্লাহ তাআলার নাফরমানির এত উচ্চ পর্যায়ে পৌঁছে যায়, নাউজুবিল্লাহ কুফুরির সীমানায় পর্যন্ত পৌঁছে যায়, এমনও বাক্য বলে উঠে যে আল্লাহ তাআলা কি আমার সন্তানকে দেখেছে আর কাউকে দেখে নাই, নাউজুবিল্লাহ, এরকম বাক্য কিন্তু
আমার ভরা যৌবন যুবক ছেলেটাকে কেড়ে নিল আল্লাহ তাআলা।
খবর না থাকার কারণে আজকের আপনি সমাজের মধ্যে যত বিশৃঙ্খলা দেখবেন, প্রত্যেকটা বিশৃঙ্খলার কারণ আপনি সবর ধৈর্য নেই, আপনি সমাজের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ যা কিছু দেখেন সকল কিছু কিন্তু এর কারণে হচ্ছে। জি, কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার বাড়ি দিনাজপুরে, আমার নাম মোহাম্মদ রায়হান আত্তারি। আমার প্রশ্ন হচ্ছে যে মুহররম মাসের যে শিক্ষা এটা অনুষ্ঠান হচ্ছে, তো আমি জানতে চাই যে মুহররম মাসে থেকে আমাদের কি এখান থেকে শিক্ষা অর্জন করা যায়, আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় রয়েছে এটা আমি জানতে চাই।
জি রায়হান ভাই, এই অনুষ্ঠানে আলোচনা চলছে, আপনি সঙ্গে থাকুন আর মাদানী ফুলগুলো শুনতে থাকুন। নেক্সট।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়ালাইকুম আসসালাম।
মোহাম্মদ আজিমউদ্দিন, চট্টগ্রাম হাটহাজারী থেকে বলতেছি। মহরমের মাস আসলে আমরা অনেক মিলাদ মাহফিল করি, কিন্তু মহরমের মাস চলে যাওয়ার পর আবার এক বছরের জন্য আমরা অপেক্ষা করি। তো আমাদের এই মহরমের মাস থেকে কি শিক্ষণীয় বিষয় রয়েছে তা যদি একটু বলতেন তাহলে আমাদের জন্য ভালো হয়।
একই বিষয় আজিম ভাই মাশাআল্লাহ, কিন্তু একটা বিষয় আজিম ভাই বললেন যে মহরম মাস আসলে আমরা বিভিন্ন মিলাদ মাহফিল করে থাকি, মিলাদ মাহফিল আয়োজন করি ইসালে, কিন্তু মহরম মাস চলে গেলে আমরা হয়তো এটা থেকে একটু আবার এক বছর ওয়েট করি, এটা উনি ইন্ডিকেট করেছেন, অপেক্ষায় থাকি। এরকম তো আধৌ করা আমাদের জন্য ঠিক না, ইসালে সওয়াব তো অহর করতে হবে আমাদেরকে। যখন আমরা নামাজ আদায় করবো, দোয়া করবো, তখন ইসালে সওয়াব করবো আমরা। মিলাদ শরীফের আয়োজন করা উচিত, ঘরের মধ্যে মিলাদ শরীফ পড়া উচিত, এবং শুধু মহরম মাস আসলে যে কেবল পড়বো সেরকম নয়, প্রত্যেক সময়ে প্রত্যেক দিন যদি পারি প্রত্যেক দিন পড়বো, না পারলে সপ্তাহে পড়বো, মাসে পড়বো, সময় সময় আমাদের পড়া উচিত মিলাদ শরীফ। এবং যেটা ইস্তেমায় দেখুন নাহাতের কথা, এটা ইভেন্ট ওয়াইজ হয়ে থাকে, যেমন দাওয়াত ইসলামের পক্ষ থেকেও ইভেন্ট ওয়াইজ বিভিন্ন ইস্তেমায় দেখুন নাহাত হয়ে থাকে, মহরম উপলক্ষে শহাদায় কারবালার স্মরণে হয়ে থাকে। এরপরে এখন আমাদের সফরুল মুজাফর মাস আসবে, সফরুল মুজাফর মাসেও আমাদের ইনশাআল্লাহ তাআলা বিভিন্ন ইভেন্ট আসে, এর মধ্যেও হবে, যেমন আলা হযরত রহমাতুল্লাহ এর ব্যাপারে হবে।
আসলে যদি মাদানী চ্যানেলের সাথে কানেক্টেড থাকে, শুধু মহরম মাস না, সব মাসেই একটা না একটা ইভেন্ট
থাকে, এগুলো আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু এইসব ইভেন্ট গুলোতে আমরা ইস্তেমায়ে যেকোনাত করে থাকি, শুধু মাদানী চ্যানেলের মধ্যেই না, এটা তো মাদানী চ্যানেলের মাধ্যমে এজন্য করা হয় যাতে করে আমরা এ থেকে উৎসাহিত হই যে আমরাও এভাবে করব। কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী যেখানে যেখানে পয়গাম পৌঁছে গিয়েছে, আলহামদুলিল্লাহ ওই সব জায়গাতে এইসব ইভেন্টস গুলো খুব ভাব গাম্ভীর্যতার মাধ্যমে পালন করা হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আমির আলী সুন্নাহ দামাত বরকাতুন এর তাকিত, এটা দেখবেন আমির আলী সুন্নাহ দামাত বরকাতুন আলিয়া এসব ইভেন্টসে উনি লাইভ মাদানী মুজাকার নিয়ে আসেন। যেমন মুহরমুল হারাম মাসে 10 দিন উনি লাইভ ছিলেন, সফল মুজাফর মাসেও লাইভ হবেন, এবং 12 রবিউল নূর শরীফে লাইভ হবেন, রবিউল গৌস অর্থাৎ রবিউল সারি মাসেও লাইভ হবেন আলহামদুলিল্লাহ। এবং বিভিন্ন ইভেন্টসে আলহামদুলিল্লাহ উনি বিশেষ বিশেষ কার্যক্রমগুলো নিয়ে লাইভ হয়ে থাকেন মাদানী মুজাকারার মাধ্যমে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম। আচ্ছা, ওই সময় মহরমের আরেকটা শিক্ষা, কিন্তু পর্দা সম্পর্কে আমরা জানতে পারি না, যেহেতু খাওয়াতিন আমাদের ইসলামী এই বোনদের জন্য অনেক বড় একটা শিক্ষা কারবালার প্রান্তর এবং মহরম থেকে
পর্দার বিষয়
এখানে ধৈর্যের বিষয়। পর্দা একে তো ক্ষুধার্ত পিপাসার্ত, তার মধ্যে আবার পর্দা বজায় রাখা। এখন পর্দার বিষয়টা বললেন, সুখে হোক আবার সুখে হোক, সুখে সুখে হোক,
পর্দা থাকতে
হবে সবসময়, একদম সুখে যে আমি একদম বেপর্দা হয়ে যাব, মানুষের সামনে একদম চলে আসব, এটাও কিন্তু ইসলাম গ্রান্ট করে না, এটা গ্রহণযোগ্য নয় ইসলামে।
এক সাহাবিয়ায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামটা আমি ভুলে গেছি, উনি ওনার সন্তান শহীদ হয়ে গেলেন, কিন্তু উনি আসলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিজের সন্তানের কিন্তু তারপরে উনি কি নেকাব পরে আসলেন, পর্দার মধ্যে আবৃত হয়ে আসলেন। কেউ জিজ্ঞাসা করলো তুমি এই মুহূর্তেও এভাবে করছো, বললো যে কি হয়েছে, আমার সন্তান শহীদ হয়েছে তাতে কি হয়েছে, আমার পর্দা তো আমি জলাঞ্জলি দিতে পারি না,
হায়াত তো শেষ হয়ে যায়নি।
কত শিক্ষা, আল্লাহু আকবার কাবীরা। কিন্তু আমাদের ইসলাম বন্ধুর কি হয়ে গেল আজকের,
আল্লাহ তাআলা পাড়া
জায়গায় কিন্তু এই অবস্থা, পর্দাহীনতার মধ্যে ভুগছে। আর পর্দাহীনতার কারণে সমাজের মধ্যে অহরহ অনেকগুলো কাজ, কিন্তু গুনাহ কিন্তু খুলে যাচ্ছে। এটা কিন্তু আরেকটা জিনিস কারবালার প্রান্ত থেকে শিক্ষা, ইয়াজিদ বাহিনী কিন্তু এই অর্থাৎ মাহরিম যেটা রয়েছে না, হারাম যাদের সাথে বিবাহ বৈধ, যেমন ছেলে মায়ের সাথে বিবাহ বৈধ, ভাই বোনের সাথে বিবাহ বৈধ, কিন্তু এজিদ বাহিনী কিন্তু এজিদ কিন্তু এই জিনিসটা সে বৈধ করে
দিয়েছিল।
এটা কিন্তু আমাদের কারবালার একটা শিক্ষা যে এজিদ বাহিনী বৈধ করে দিয়েছিল, এর বিপক্ষেই কিন্তু কাজ করার দরুন আজকের এই পরিণতি হয়েছে না, ইসলামকে জিন্দা হয়েছে কারবালার প্রান্তর থেকে।
কিন্তু আমাদের এখন আমরা যারা পুরুষ রয়েছি, আমাদের নিজেদের প্রতি একটা খেয়াল করা দরকার, আমরা আমাদের মা বোনদেরকে কি শিক্ষা দিব। এখন দেখা যায় যে আমি আমার স্ত্রীকে মোটরসাইকেলের পিছনে নিয়ে ঘুরছি,
তা এই যে আমি আমার স্ত্রীকে বেপর্দা নিজে করে দিচ্ছি, এরপরে কি করে দিচ্ছি যে আরে যার সাথে বিবাহ বৈধ তার সাথে পরিচয় করে দিচ্ছি, না পরিচয় হোক তোমার ভাবি। এবং আমাদের অবস্থা হচ্ছে এইটাই যে আমরা চাচ্ছি যে আমাদের সমাজের মধ্যে শান্তি বজায় থাকুক, আমাদের সমাজের মধ্যে আমাদের পরিবারের মধ্যে শান্তি বজায় থাকুক, অথচ অশান্তির যেই জালগুলো এগুলো আমরা নিজ হাতে বুনছি। যেমন আমি যদি একটা সাধারণভাবে উদাহরণ দিই যে আপনি চুলুর মধ্যে হাঁড়ি দিলেন আর হাঁড়িটাকে নিচে আগুন জ্বালিয়ে এটাকে গরম করলেন, এটার মধ্যে দুধ ডাললেন, এখন আপনার ইচ্ছা হচ্ছে হাঁড়িও গরম হবে নিচে দিয়ে আগুনও জ্বলতে থাকবে কিন্তু দুধ গরম হবে না, দুধ উবলাবে না, এটা তো কখনো সম্ভব নয়। আমরা যদি চাই আমাদের সমাজকে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে রাখতে, আমরা যদি চাই আমাদের মা বোনদেরকে পর্দার মধ্যে রাখতে, তাহলে আমাদেরকে এই ব্যবস্থাপনাটা করতে হবে যেন পর্দার মধ্যে তারা থাকে। এখন আমরা সব বেপর্দার সব রাস্তাকে খুলে দিয়ে বসে আছি একদম নিশ্চিন্তে, অথচ চাচ্ছি যে তারা বেপর্দা না হোক, তারা চাচ্ছি যে পর্দার মধ্যে থাকুক। জি রফিক ভাই,
এই যে আওরাত যে শব্দটা এসেছে,
জি,
ফারসি এবং উর্দু শব্দ থেকে, আওরাত শব্দের অর্থ হচ্ছে কভার্ড থিং,
জি,
হুইচ ইজ কভার্ড,
ছোপানো,
আবৃত,
ঢেকে রাখা।
তো যে জিনিসটা ঢেকে রাখার জিনিস সেটাকে আমরা যদি অনাবৃত করে দিই, আনকভার্ড করে দিই, তো আপনি একটা খাবার বা একটা আহারের জিনিসই আপনি উপমা দেওয়া যেতে পারে, খোলা খাবারে মাছি বসবেই সাধারণত, আর যেটা আপনি ঢেকে রাখবেন সুন্দর করে সেই খাবারটা নিরাপদ থাকবে, সেফ থাকবে, এবং এর মধ্যে কোনো ভাইরাস কোনো জার্মস কোনো মানে কোনো আবর্জনা সহকারে কোনো মাছি এসে বসবে না জিনিসটাকে, অর্থাৎ এটা হাইজেনিক আমাদের জন্য, স্বাস্থ্যকর একটা খাবারের বিষয় দিয়ে আমি উপমা দিলাম। তো আমাদের যারা মা বোন রয়েছে এদেরকে যদি আমরা নিরাপত্তা দিতে চাই, আসলে পর্দা কিন্তু ইসলামের মধ্যে পর্দার বিধান কখনো নারীকে ছোট করার জন্য নয়, বরং নারীর মানকে সম্মান এবং মাহাত্মকে বৃদ্ধি করেছে এই পর্দা। নারীর যে সৌন্দর্য, নারীর সৌন্দর্য তার সম্মানকে বৃদ্ধি করেছে পর্দা, অর্থাৎ পর্দার আড়ালে যেই ইসলামী বোন থাকে তার কিন্তু অনেক গুরুত্ব বেড়ে যায়, তার মূল্য বেড়ে যায়, তাকে দেখার জন্য মানুষ অধীর থাকে, আর একটা জিনিস যখন ওপেন হয়ে যায়
দেখে নিয়েছে তার থাকেই না।
তো আসলে এই যে একটা মানে মূল্যবান এবং মূল্যহীন, তো আল্লাহ তাআলা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ হতে হুকুম রয়েছে পর্দা করো, কেন করব কেন করব না এই প্রশ্নের অধিকার তো আমার নেই।
জি জি,
আমি খালক, আমি সৃষ্টি, স্রষ্টা হুকুম দিয়েছে করো, আমাকে করতে হবে।
আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালার প্রান্তরে কুফা নগরীতে যায়, যাওয়ার কারণটা ছিল দিনের দাওয়াত।
জি জি,
ঠিক না, যে এজিদ সে তার যে গর্হিতপূর্ণ কাজগুলো করতেছিল
অবহিত কাজগুলোকে বৈধ
করা, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে
বাধা প্রদানের জন্য। দেখেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে নিজের পছন্দনীয় জিনিসগুলো, আবারও ওই আত্মত্যাগের ব্যাপারটা চলে আসতেছে, পছন্দনীয় জিনিস, নিজের বাল বাচ্চা, নিজের স্ত্রী পুত্র সকল কিছু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের জন্য কুরবান দিয়ে দিলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে পথ দেখিয়েছেন আমাদেরকে, সেই পথের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করে ইনশাআল্লাহ তারা মদিনা হয়ে যাবে।
যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে একটা যে ইতিহাস মানে রচিত হয়েছে কারবালার মধ্যে এবং কিয়ামত পর্যন্ত এই ধরনের ঘটনা কোনো ঘটনারই মানে কোনো তুলনা হবে না, মানে এটা অতীত এবং ভবিষ্যৎ মানে ওয়ান অ্যান্ড ইউনিক একটা যে ঘটনা ঘটে গেছে কারবালার প্রান্তরে, এর চেয়ে কঠিন আর কোনো ঘটনা ঘটতে পারে না। তো এই সেই পরিস্থিতিতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তার কিন্তু পদস্খলন ঘটেনি, তিনি কিন্তু হকের মধ্যে অটুট ছিলেন, হকের মধ্যে।
খুব সুন্দর কথা,
এখান থেকে আমাদের খুব একটা শিক্ষণীয় বিষয় রয়েছে,
হকের মধ্যে থাকতে হবে,
হকের মধ্যে। ওই যে দুনিয়াবী বিষয়টা যেটা ধন সম্পদ,
হালাল হারাম, হারামের দিকে যাওয়া যাবে না, হালাল পথে।
তো আজকে যারা আমরা দুনিয়ার মধ্যে একটু অভাবগ্রস্ততা হলে, একটু মানে অসচ্ছলতা চলে আসলেই আমরা হালাল হারাম বিবেচনা করি না, দুর্নীতির সাথে জড়িয়ে যাই, দুর্নীতির সাথে জড়িয়ে যাই এবং অবৈধ পথে, অবৈধ পথে হারাম উপায়ে আমরা অর্থ উপার্জনের মধ্যে লিপ্ত হয়ে যাই একটু পেরেশানি হলে। অথচ কারবালার সেই পেরেশানিকে আপনি দেখেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে আহলে বাইতের যে পেরেশানি ছিল, সেই পেরেশানির সামনে আমাদের এই পেরেশানি কোনো পেরেশানি নয়,
কিছুই না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান
করুন। অর্থাৎ সকল পেরেশানির মাঝেও হককে আঁকড়ে ধরা,
আঁকড়ে ধরতে হবে,
হকের মধ্যে
থাকতে হবে,
মানে অবিচল থাকা।
জি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কারবালা শিক্ষা থেকে, মুহররম মাসের শিক্ষা থেকে জীবনকে অতিবাহিত করতে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এনার পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুক। আহলে বাইতের মহব্বত আমাদের অন্তরে যাতে করে রেখে আমরা দুনিয়া থেকে যেতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। নিজের জান মাল সকল কিছু যাতে করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মানের মধ্যে আমরা দিয়ে দিতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমিন আমিন বিজাহি নবিকিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم
مدنی پوجلو چنا مدنی پوجلو چنا مدنی پوجلو چنا مدنی پوجلو چنا